اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن رحمتي وسعت كل شيء. وقال النبي صلى الله عليه وسلم: رحم الله رجلا سمحا إذا باع وإذا اشترى وإذا تقاضى، أو كما قال عليه الصلاة والسلام. بزرگان محترم، হালাল হারাম নিয়ে আলোচনা চলতেছিল, বিশেষ করে আয় উপার্জনের ব্যাপারে। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত সুন্দর নীতিমালা দিয়েছেন, নিয়ম কানুন দিয়েছেন, সেইগুলো নিয়ে আলোচনা চলতেছিল, যা আমাদের মধ্যে থাকা দরকার অথচ নেই। এটা কাফেররা নিয়ে গেছে, নিয়ে দুনিয়াতে তারা লাভবান হচ্ছে। কাফেরদের আখেরাত নেই, ইমান নেই, আখেরাত নেই, কিন্তু আমাদের নবীজির ফর্মুলা তারা নিয়ে যাওয়ার কারণে দুনিয়ার মার্কেট তাদের হাতে। আমরা যে কোনো উন্নত জিনিস, মেশিনপত্র যাই বলেন, কিনতে গেলে তাদের মোকাবেকি, কাফেরদের মোকাবেকি। কাফেররা আমাদের মোকাবেকি না, আমাদের থেকে কোনো মেশিনারিজ তারা কেনে না, বিশ্ব মার্কেট তাদের হাতে। কিভাবে সম্ভব? তারা তো বাতিল, বাতিল তো মাথা উঁচু করতে পারে না, করল কেমনে? ওই যে নবীদের ফর্মুলা নিয়ে গেছে। আমরা হক, হক মাথা নিচু করতে পারে না, মাথা উঁচা থাকে, আমাদের নিচু হয়ে গেছে, আমার মাথা নিচু হয়ে গেছে। আমরা ধোকাবাজ, আমরা মিথ্যুক, আমরা মালে ভেজাল দেই, আমরা ওয়াদা ভঙ্গ করি। ইমান থাকা সত্ত্বেও আমাদের মাথা নিচু, ওটা কাফের, ওদের মাথা উঁচু। কেন? আমাদেরগুলো তারা নিয়ে গেছে আর তাদের খারাপগুলো আমরা নিয়ে গেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো ওই ব্যাপারে একটা হাদিস পড়া হয়েছে, যেখানে আমাদের প্রিয় নবীদের নীতিমালা বয়ান করা হয়েছে। এই হাদিসে বলা হয়েছে যে রাহিম আল্লাহ আবদান রাজুলান সামাহান ইদা বা ইদা স্তারা ইদা তাকাজা। আল্লাহ তাআলা রহম করুক, রহমত নাজিল করুক, নবীজি দোয়া দিচ্ছেন, দোয়া ওই ব্যক্তির উপরে যে রহম করে, যে কোমল হৃদয়ের অধিকারী। কখন? ইদা বা, যখন বেচে, ওইদাস তারা, যখন খরিদ করে, ওইদা তাকাজা, যখন তাকদা দেয়, তাকাজা মানে বাংলায় কি বলি আমরা, পাওনা টাকা স্ট্যাচু যায় যে তাকদা দেয়, এটা তাকাজা। তিন জায়গার কথা কইছে, আল্লাহ রহম করুক ওই ব্যক্তির উপরে যে রহম করে, যে কমল হৃদয়ের অধিকারী হয় বেচার সময়, কেনার সময়, তাকাদা দেওয়ার সময়। তিন জায়গায় বেচার সময় সে রহম করে, কমল হৃদয় দেখায়। এর অনেক উদাহরণ হইতে পারে, আমি বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। একটা লোক আপনার দোকানে মাল কিনতে আসছে, আপনি একটা দাম চাইছেন, তার ওই পরিমাণ টাকা নেই, ওর থেকে কিছু কম আছে, সে একটু কমায় বলল। আপনি হিসাব নিকাশ করে দেখলেন যে আমার লস হবে না, তবে ক্ষতিও হবে না। ওদা বলতেছে এই লোকটা, এতে আমার উল্লেখযোগ্য লাভ হবে না, কিন্তু কেনার দামের থেকে কম হবে না, সামান্য লাভ হইতে পারে। তো নবীজির এই দোয়া নেওয়ার জন্য আপনি কি করবেন, ওর জন্য আর টাকা নেই, মালটাও খুব দরকার, তাহলে ওকে দেন। এখানে বেশি লাভ হল না, অল্প লাভ হয়েছে, কিন্তু ওর কাছে যেহেতু আর টাকা নেই, এতে পারবে না, ক্ষতি করে আপনাকে দিতে বলে নেই, ক্ষতি হবে না, লাভ কম হবে। তাহলে আপনি বেচার সময় কি করলেন, রহম দেখাইলেন, কমল হৃদয় দেখাইলেন, মুসলমানের জরুরত পুরা করলেন। কেনার সময় এটা করতে হবে, আসলে বেচার সময় সামান্য লাভে বেচলেন, নর্মাল যা বেচেন তা হল না। তো সব জায়গায় না, ক্ষেত্র বিশেষ করতে হয়, দুই এক জায়গায়, তাতেই এই ফজিলত পাওয়া যায়। কেনার সময় শেখানো এটা, আপনি কিনতে গেছেন, এখন দোকানদার যা চাইছে আপনি তা দিতে রাজি না, এখানে আপনি অনুরোধ করতে পারেন, ভাই যদি আপনার কোন রকম পোষায় তো আমাকে দিয়ে দেন, আমার খুব জরুরত। কিন্তু আপনি এখানে চাপ সৃষ্টি করতে পারবেন না, আমাকে এই দামে দিতে হবে, তাহলে আপনার কিন্তু সমস্যা হইতে পারে। আমাকে যদি না দেন, একটু পরেই পঙ্গপাল চলে আসবে, পঙ্গপাল সাঙ্গপাঙ্গ চলে আসবে, আপনার দোকানই শেষ। এই হুমকি দিয়ে ওই লোকটারে ঠকায়ে আপনি মাল কিনতেছেন, যদিও সে আপনার পিস্তলের ডরে দিয়ে দিচ্ছে, কিন্তু এটা আপনার জন্য হালাল হবে না। এখানে আপনাকে কমল হৃদয় দেখাইতে হবে, ভাই যদি তো সম্ভবপর হয় তাহলে দেন, না হলে আমার কোন আপত্তি নেই। রহম দিলে এইটা তো অনুরোধ করতে পারেন, কিন্তু আপনি দোকানদার যে দাম চাইতেছে তার থেকে কমানোর জন্য চাপ সৃষ্টি করতে পারেন না। চাপ সৃষ্টি করলে আপনি এই হাদিসের মধ্যে থাকবেন না। দোকানদারকেও ন্যায্য দাম চাইতে হবে, গুলিস্তানের মতো আর সদরঘাটের মতো আকাশ পাতাল ব্যবধান চাইলে হবে, 100 টাকার মাল 500 টাকা, এলে গুলিস্তান আর সদরঘাটের বৈশিষ্ট্য ওরকম না। ইনসাফ থাকতে হবে, ইনসাফ থাকতে হবে। তাহলে কেনার সময় কমল হৃদয়, আপনি চাপ সৃষ্টি করবেন। আপনি নেতা মানুষ তাই বলে চাপ সৃষ্টি করবেন, আপনাকে সবাই ভাই ভাই ভয় পায়, সবাই বড় ভাই ডাকে, তাই আপনি যা ইচ্ছা দাম দিয়ে আসলেন, সে মাসের দাম চাইতেছে 1000 টাকা, আপনি দিয়ে আসলেন 500 টাকা, ল এই সমস্ত নাজায়েজ। আমি আগেও হাদিস শুনাইছি, কোন মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ছাড়া হালাল হবে না, মুখে মুখে বললেও হালাল হবে না। সে তো আপনার দরে বললো ঠিক আছে আপনি নিয়ে যান, ওর ডরে, এতে আপনার জন্য হালাল হবে না, হালাল হবে না। তাহলে কেনার সময় চাপ সৃষ্টি করা যাবে না, আবেদন নিবেদন করা যেতে পারে। 3 নম্বর নবীজি বলছেন, ওইদা তাকাজা, পাওনা টাকা যখন উসুল করতে যায় তখনও রহম করতে হবে, কমল হৃদয় দেখাইতে হবে। এটা কিরকম? এর উদাহরণ এরকম, একটা লোক আপনার দোকানতে মাল নিছে, 1 মাসের টাইম, 1 মাস হয়ে গেছে, এখন আপনি টাকা চাইলেন, বললো ভাই এই মুহূর্তে তো আমি টাকা জোগাড় করতে পারলাম না, আমাকে একটু সময় দেন, আর 1 সপ্তাহ সময় দেন। এই কথা বলতেছে ক্রেতা, গরিব ক্রেতা। এই হাদিসে যে নবীজি দোয়া দিচ্ছেন, এই দোয়া পাইতে হলে আপনার উচিত ওকে 1 সপ্তাহ টাইম দেওয়া। আপনি টাইম না দেন তো বেটা তোর টাকা আছে কিনা আমার দেখার দরকার নেই, টাকা ফেল, আর না এক্ষুনি গলার মধ্যে গামছা লাগাবো, লাগায় টানতে টানতে নিয়ে দেব, তার কোন ওজোর আপত্তি আপনি শুনতে রাজি না, তাকে সময় দিতে রাজি না। অথচ এই সময় দেওয়ার কথাটা কোরআনে আসছে, আমি তো পড়লাম হাদিস, এটা কোরআনে আসছে, রাজে রতন নিলাম ইশারা, তার কাছে পয়সা আসা পর্যন্ত তুমি সময় দাও। গরিব মানুষ যে কেউ তার একটু জাকাত দিতে পারে, দান খয়রাত করতে পারে, তখন তোমার টাকা দিয়ে দিবে, এই মুহূর্তে সে পারতেছে না, তো তুমি নবীজির দোয়া পাওয়ার জন্য তারে কিছুদিন সময় দিয়ে দাও। দেখেন নবীজি এক একটা চরিত্র শিখাইছে, টাকাটা দেওয়ার সময় গলায় গামছা লাগানো যাবে না, বাপ মায়ের তুলে গালি দেওয়া যাবে না, রহম করমের সাথে টাকাটা উসুল করতে হবে। যদি বেশি গরিব হয় দরকারে মাফ করে দিতে হবে, দরকার হয় জাকাতের টাকা ওকে দিতে হবে, তোর টাকা দিলাম জাকাত, তুই মালিক হয়ে গেছিস, ওই টাকা থেকে আমার বিলটা দিয়ে দে, আপনি জাকাত দিচ্ছেন, আর বলতেছেন ওইখান থেকে আমার বিলটা পেমেন্ট কর, আপনার তৌফিক থাকলে মাফ করে দেন, মাফ করার তৌফিক নেই অ্যাডভান্স জাকাত দেন, ওখান থেকে বিল শোধ করতে বলেন। তাহলে তাগাদা করার সময় আপনি রহম করলেন, কোমল হৃদয়ের পরিচয় দিলেন, আপনি নবীজির দোয়া পেলেন, রাহিম আল্লাহ রাজুলান, আল্লাহ তুমি ওই ব্যক্তিকে রহম করো। রসুল দোয়া করতেছে যে বেচার সময়ও কমল হৃদয়ের অধিকারী, কেনার সময়ও কমল হৃদয়ের অধিকারী, টাকাদা দেওয়ার সময়ও কমল হৃদয়ের অধিকারী। এনে নবীজি কেনা বেচার ফর্মুলা শিখাইতেছেন, ইসলামের নিয়ম শিখাইতেছেন। এর পরের হাদিসে আসছে, মান আকাল নাদিমান আকাল আল্লাহ আসারাতি ইয়াউমাল কিয়ামা। এক ভাই আপনার থেকে মাল কিনে নিয়ে গেছে, কিন্তু কোন সমস্যার কারণে ফেরত দিতে আসছে, আপনার মালের মধ্যে কোন পরিবর্তন করে নাই, সে একদম যেমন নিয়েছিল তেমনই নিয়ে আসছে, কিন্তু তার কোন বিপদের কারণে সে এটা রাখতে পারতেছে না, ফেরত নিয়ে আসছে। তো আপনি যদি তার উপরে রহম করেন, বিকৃত মালটা ফেরত নেন, এই হাদিসে বলা হয়েছে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আপনার গুনাহগুলো ফেরত নিয়ে নেবেন। তুমি আমার বান্দার বান্দা মাল কিনে বিপদে পড়ছিল, তুমি তাকে বিপদ থেকে উদ্ধার করেছিল, উদ্ধার করেছিল, যাও আমি তোমার গুনাহগুলো ফেরত নিয়ে নিলাম, মানে গুনাহগুলো মাফ করে দিলাম। অথচ মুসলমানরা কি লেখে, মেহমান নিচে লেখা থাকে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না, ঠিক নবীদিদা কইছে উল্টাটা লিখে রাখছে। সারা দুনিয়াতে পিটানি খাইতেছে খালি খালি এই কারণে, নবীর সিফাত বলে গেছেন এর উপর আমরা নেই। আর এক হাদিসে নবীজি বলে গেছেন, তুমি পাওনা উসুল করার সময় একটু কম নাও, পরিশোধ করার সময় একটু বেশি দাও। এই একটা সিফাত, একটা গুণ যদি মুসলমান না মানে আদালত লাগবে না, কোন জজ লাগবে না, অ্যাডভোকেট লাগবে না, লাগবে তো খাওয়া খা বানানো হয়েছে, আমরা ঝগড়া না করলে হইল, এত বিজ্ঞান পড়ানো হয় কি জন্য পড়ানো হয়, আমি তো কোনো ফায়দা দেখলাম না। একটা মামুলি মাল চায়না থেকে আনতে হয়, একদম মামুলি, ধরো একটা সাইকেল, একটা খেলনা, একটা চায়না থেকে আনতে হয়। আমাদের দেশের লোকেরা শত শত বছর যে বিজ্ঞান পড়ল, এরা সব অজ্ঞান হয়ে গেল। সরকার এত পয়সা খরচ করল বিজ্ঞানের পিছনে, এরা না একশোটা তেল তুলতে পারল, না একটা মোটর সাইকেল বানাইতে পারল, সব বিদেশ থেকে। কেন তাহলে বিজ্ঞান বন্ধ করে দাও, পড়ানোর দরকার কি, এত ছাত্র বিজ্ঞান পড়তেছে, এরা বিদেশে এত নাম করতেছে, দেশে কোনো সুযোগ নেই, দেশে বানাইলে সরকার ট্যাক্স পায় না, সরকারের পলিসি গলত। যাই হোক, আমি ব্যবসা বাণিজ্যের কতগুলো চরিত্র আখলাক বয়ান করলাম, এগুলো আমরা মিলাই। আমরা কি নবীদের আখলাকের মধ্যে আছি? আমরা নেই, আমরা এর মধ্যে নেই। অমুসলিমরা আমাদের সাথে কারবার করতে ভয় পায়, অমুসলিমরা ব্যক্তিগত জীবনে হাজার রকম শয়তানি করে, পশুর থেকেও নিকৃষ্ট, কিন্তু ব্যবসার ময়দানে এসে ধোকাবাজি করবে না, ফাঁকিবাজি করবে না, ভেজাল দেবে না, ওয়াদা ভঙ্গ করবে না, আমাদের গুণগুলো নিয়ে গেছে। এজন্য এখনো বিদেশে কাফেরদের দেশে যান, একটা মাল কিনে ফেরত দিতে যান, যদি এই মালের মধ্যে পরিবর্তন না আসে তারা কোনো কথা বলবে না, মাল ফেরত নিয়ে নেবে। আমাদের রসুল্লাহ শিখাই দিয়ে গেছে, আমরা লিখতে দিয়ে বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না, আর তারা সাথে সাথে নিয়ে নিছে। তারা বেকার ভাতা চালু করছে, এতে ইসলামের ঘর বলা? আমাদের দেশে আসছে কোন বেকার ভাতা? একটা লোক হয়তো বেশি বুড়া হয়ে গেছে, শক্তি নেই কামাই রোজগার করার, এদেরকে ভাতা দেওয়া শরীয়তের নিয়ম। বাইতুল মাল কি জন্য? বাইতুল মালকে কি খেলা করার জন্য? আমার দেশে ব্যয় করা হয় খেলোয়াড়দের পিছনে, এক একজন খেলোয়াড়কে বাড়ি গাড়ি সব দেওয়া হয়, অথচ ইসলামে এদের জন্য কোনো কিছু বরাদ্দ নেই, কোনো কিছু বরাদ্দ নেই। এটা সমাজের কোন ভূমিকা নাই। এদের বেকার ভাতা দিচ্ছে, বিক্রিত মাল তারা ফেরত দিচ্ছে, সেখানেও কিন্তু মুসলমানরা জালিয়াতি করতেছে, জালিয়াতি করতেছে। কাফেররা সুযোগ দিচ্ছে, এই সুযোগের অপব্যবহার করতেছে। আপনি একটা মেশিন কিনলেন, ল্যাপটপ কিনলেন, এক মাস চালাইলেন, নিজের জরুরত ছাড়লেন, সারি নিয়ে করতেছেন যে এটা আমার পছন্দ হইতেছে না, ফেরত নেই, তার কাজ শেষ, ফেরত দিতে আসছে। আপনি চালাইলেন এক মাস, আন ফেরত দিতে আসছেন কেন? দেখেন মুসলমানরা কত বড় ধোকাবাজ। তারপরে বেকার ভাতা, যতদিন আপনি চাকরি পাবেন না বেকার ভাতা নেন, চাকরি পাইলে সাথে সাথে বন্ধ করতে হবে। কিন্তু আপনি লন্ডন আমেরিকাতে খবর নেন, তারা বেকার ভাতা নেয়, তারা চাকরি পাওয়ার পরে বন্ধ করে কিনা? বন্ধ করেন। এমনকি ওখানে ইমাম যারা, এরা পর্যন্ত এই অপরাধে লিপ্ত, বেকার ভাতাও নিচ্ছে আবার মসজিদে বেতন নিচ্ছে, বেকার ভাতাও নিচ্ছে আর মসজিদ থেকে বেতন নিচ্ছে। কাফেররা সুযোগ দিচ্ছে বলে আপনি নাজায়েজ ভাবে নেবেন? আবার তারা ফতোয়া দিচ্ছে, কাফের দেশ তো, এদের টাকা যেভাবে খসানো যায় এটাই সব ফতো আপনি বানাইলে হবে? ফতো আপনি বানাইলে ফতো হবে? কাফেরদের সাথে তো এমন লেনদেন করতে হবে, দুনিয়াতে যে ইসলাম ছড়াইছে এটা তো তবলিগের দ্বারা বেশি ছড়ায় নাই, ব্যবসায়ীদের দ্বারা ছড়াইছে। দুনিয়াতে যে ইসলাম ছড়াইছে এটা বেশিরভাগ ছড়াইছে ব্যবসায়ীদের দ্বারা। মুসলমানরা বিভিন্ন দেশে ব্যবসা করতে গেছে, এদের ব্যবসার নীতি দেখে, সততা দেখে ওই দেশের মানুষ আশ্চর্য হয়ে গেছে, এগুলো মানুষ না ফেরেশতা। মাল বেচার সময় মালের গুণাগুণ বলে না, কোন ত্রুটি থাকলে ওটা বলে, আমার এই মালে এই একটু ত্রুটি আছে, এর জন্য 100 টাকা কম রাখবো আমি, ত্রুটি বলে, গুণাগুণ বলে না। ফেরত দিতে গেলে সাথে সাথে ফেরত নিয়ে নেয়। এই যে মুসলমান ব্যবসায়ীরা ব্যবসার জন্য বিভিন্ন দেশে গেছে, ওদের ব্যবসার নীতি দেখে ওই দেশের লোকেরা মুসলমান হয়ে গেছে। দুনিয়াতে ইসলাম যে এত ব্যাপক হয়েছে এটা তবলিগের দ্বারা হয় নাই, ব্যবসায়ীদের আখলাকের দ্বারা হয়েছে, ব্যবসায়ীদের আখলাকের দ্বারা হয়েছে। এখন আমাদের দেশের অত তো 1 কোটি লোক ব্যবসায় যায় বিভিন্ন দেশে বিদেশে, চায় না, কিন্তু এরা কোনো আখলাক দেখাইতে পারে না, চরিত্র দেখাইতে পারে না। এদের সাথে কাফেররা লেনদেন করতে ভয় পায় আমার টাকাটা আর মেরে দেয় কিনা। আমি তো এমনও গল্প শুনছি যে এক লোক এক খ্রিস্টানের সাথে লেনদেন করছে, তো খ্রিস্টানরা টাকাটা ঘুরাইতেছে, পাওনা টাকাটা দিতে দেরি করতেছে। পাওনাদার মুসলমান আর খ্রিস্টান হল ক্রেতা। কে বা কারা বুদ্ধি দিছে তোমার পরেশান হওয়ার দরকার নেই, তুমি এই এলাকার পাদ্রিকে ঘটনাটা জানাই দাও, পাদ্রিকে জানাও যে আপনার এলাকায় বসবাস করে অমুক নামের একটা লোক আমার থেকে মাল কিনছে, দাম দিতে আমাকে ঘুরাইতেছে, বলে দাও। তো ওই বেটা তাই করছে, পাদ্রিকে বলে দিছে, পাদ্রি ওই খ্রিস্টানকে ডাকাইছে, ডাকায় কানে কানে করতে এই তুই কি মুসলমান হয়ে গেছিস? না তো স্যার মুসলমান তো হই নাই। শুনলাম তুই নাকি পাওনা টাকা দিতে দেরি করতেছিস, তা তো মুসলমানদের সেফাত, আমাদের সেফাত তো শত শত দিয়ে দেওয়া, আমাদের সুনাম আছে, আমরা সুনাম দিয়ে বিশ্ব জয় করি, কারবারে আমাদের সুনাম আছে, সেই সুনাম দিয়ে আমরা কি করি বিশ্ব জয় করি, তুই যে কাজটা করছিস তো মুসলমানদের কাজ, পাওনা টাকা ঘুরানো, পাওনা টাকা ঘুরানো তৌফিক থাকা সত্ত্বেও না দেওয়া, আপনার পরিশোধ করার তৌফিক আছে তাও দিচ্ছেন না, তো কাফেরদের সেবা। আর ওই পাদ্রি কইতেছে এটা মুসলমানদের কাজ, তুই খ্রিস্টান হয়ে পড়লি কেন, তুই তো চরিত্র দেখাইবি যাতে দুনিয়াতে খ্রিস্টান ধর্ম প্রচার হয়। সে উল্টা বুঝাইতেছে তুই খ্রিস্টান হয়ে তোর ভিতরে মুসলমানের সেফাত পাওয়া গেল কেন, আজকে টাকা দিয়ে দিবি, ও আজকে টাকা দিয়ে দিছে। তো দেখেন খারাপ জিনিসগুলো আমাদের দিকে সম্পৃক্ত করা হয়েছে, যদি সব খারাপগুলো আমরা করি আর সব ভালোগুলো ওরা করে, এর কিছুটা হলে তো বাস্তবতা আছে, এর বাস্তবতা আছে। নবীদের বলা আখলাক আমাদের মধ্যে নেই, এই নবীদের আখলাক নিয়ে তারা দুনিয়াতে লাভবান হইতেছে, বিশ্ব মার্কেট তাদের হাতে। আমি আগেই বলেছি তারা বাতিল, বাতিল মাথা উঁচু করতে পারে না, টিকে থাকতে পারে না, টিকে আসে কেমনে, ওই বাতিলের মধ্যে কিছু হক ঢুকছে, বাতিলের মধ্যে কি ঢুকছে, রসুলের বাতানো বলা চরিত্র ঢুকছে, ওটার কারণে বাতিল হয়েও দাঁড়াই গেছে। আর আমরা পিছিয়ে পড়ছে কেন, আমরা তো হক, আমরা তো হক, আমরা তো ইমানদার, কিন্তু আমাদের মধ্যে কি ঢুকছে, বাতিল ঢুকছে, নবীজির চরিত্র আমাদের কাছে নেই। আমরা মনে করি যেটুকু দোকান দোকান দিলাম, ফাঁকি ফাঁকি দিলাম, ভেজাল দিলাম, ওটুকিলাম, এটা গলত কথা। লাভ তো আল্লাহ দেওয়ার ওয়াদা করছে, লাভ আল্লাহ দিবে, আল্লাহ ওয়াদা, ব্যবসা করার কথা আল্লাহ কোরআনে বলছেন, হালাল রিজিকের কথা আল্লাহ কোরআনে বলছেন। কাজেই তারা মুসলমানরা যা মনে করতেছে যেটুক দুধের মধ্যে পানি দিলাম ওইটুক লাভ, যেটুক তেলের মধ্যে শুকরের চর্বি দিলাম ওইটুক লাভ, সব আল্লাহর উপরে একিন না থাকার আলামত, আল্লাহর উপরে একিন না থাকার আলামত। আল্লাহর উপর একিন থাকলে সে সততার সাথে ব্যবসা করত এবং আল্লাহ তাকে সবচেয়ে বেশি লাভ দিত। এই জামানা যে সততার সাথে ব্যবসা করবে আল্লাহ তাকে লাভ দিবেই দিবে, যদি লাভ না হয় বুঝবেন আপনার ব্যবসায় গলত আছে, আপনার ব্যবসায় ফল্ট আছে, আপনি ফতোয়া নেন আমি এইভাবে ব্যবসা করি এর মধ্যে কোন ভুল আছে কিনা দেখবেন ওলামায়ে কেরাম। আমাদের এক ভাই ফতোয়া চাইছে, আমি এইভাবে ব্যবসা করি, এটা ঠিক আছে কিনা? তো ফতোয়া বিভাগ থেকে তাকে অন্তত 5-7-8-10 ভুল দেখাই দেওয়া হয়েছে যে আপনার ব্যবসার ভিতরে এই ভুল আছে, যদি দূর না করেন ব্যবসায় লাভ হবে না, ক্ষতিগ্রস্ত হবে। আর আখেরাতে বান্দার হক নষ্ট করার জন্য আপনি দোজখে যাবেন। এই ভুলগুলো যদি ঠিক না করেন দুনিয়া তো লাভবান হইতে পারবেন না, আর আখেরাতে সুদা জাহান্নাম। বান্দার হক, আল্লাহর হক তো আল্লাহ মাফ করে দেয়, বান্দার হক আল্লাহ মাফ করে না। সমস্যা কোথায়? নবীর চরিত্র আমরা মানতে পারতেছি না কেন? নবীজি মুসলমানের যে চরিত্র আখলাক বয়ান করছেন আমরা মানতে পারতেছি না কেন? আমাদের বদভ্যাস হল সবাই করে তাহলে আমি করতে অসুবিধা কি? আমি সবাইকে দেখি, সবাই করে, সবাই ভেজাল দেয়, সবাই 2 নম্বরই করে, তাহলে আমার টিকে থাকতে হলে আমারও 2 নম্বরই করতে। এটা শয়তানের যুক্তি, এই চিন্তাধারাটা শয়তান মানুষের দিলের মধ্যে ঢালছে। সবাই কি করে তাই তাই করো। কোরআন হাদিস এটা বলে না। কোরআন হাদিস বলে তোমার কোরআন কি বলে, তোমার নবী কি বলে এটা দেখো, তোমার হাদিস কি বলে দুনিয়ার মানুষ যা ইচ্ছা তাই করুক, ওটা তোমার দেখার দরকার নেই। তুমি কোরআন সুন্নাহ দেখো, নবীজি মুসলমানের কি আখলাক কি চরিত্র বয়ান করছে তুমি ওইটা দেখো, তুমি ওর উপরে কায়েম থাকো, দেখো আল্লাহ তোমাকে কামিয়াব করবেন। নবীদের কথার উপর থাকলে দুনিয়া তো কামিয়াব, আর ইমানের জোরে আখেরাত তো কামিয়াব, দুনিয়া তো কামিয়াব আখেরাত তো কামিয়াব। কাফেররা আমাদের চরিত্র নিয়ে গেছে, এতে তারা দুনিয়াতে কামিয়াব হবে, কিন্তু যেহেতু ইমান নেই আখেরাতে কিছুই পাবে না। কাফেররা আখেরাতে কিছুই পাবে না, ইমান নেই, দুনিয়াতে কামিয়াব হবে। নবীদের আখলাক তারা নিয়ে গেছে, আর আমরা ইমানের জোরে আখেরাতে আশা করি জান্নাতে যাব, কিন্তু দুনিয়াতে আমরা কাফেরদের গোলামগিরি করতে হবে। আমাদের কাছে নবীর চরিত্র নেই, নবীর চরিত্র নেই, এই জন্য নবীদের সিফাতগুলো কেনা বেচার ব্যাপারে, হালাল রিজিকের ব্যাপারে, আয় রোজগারের ব্যাপারে তিনি যত সিফাত বয়ান করছেন, ভেজাল দিও না, মিথ্যা কথা বলিও না, মাপে কম দিও না, নেওয়ার সময় একটু কম নাও, দেওয়ার সময় বেশি দাও, নেওয়ার সময় কম নেয় কেমনে? 100 টাকা পাইতেন, 100 টাকা সে দিয়ে দিচ্ছে, 1 টাকা ফেরত দেন, তোমার ছেলেকে কিছু কিনে দিও, শেষ। নেওয়ার সময় কম নিলেন, আর দেওয়ার সময় বেশি দিতে হবে। রিক্সা ঠিক করছেন 8 টাকা, নামার সময় দিয়ে দিলেন 10 টাকা, লোকটা দিল ভরে দেবে, আর আল্লাহ লোকটা খুব ভালো মুসলমান, 8 টাকা কথা হলো আমাকে 10 টাকা দিয়ে দিল, 2 টাকার জন্য তার কলিজা বিরাট হয়ে যাবে। হ্যাঁ, আপনি টুপি দাঁড়িয়েওয়ালা লোক, আপনার ভক্তি বেড়ে যাবে, আল্লাহ আপনাকে দিবেন, আপনি দরিয়া দিল হন, আল্লাহ আপনাকে দরিয়ার মতো দিতে থাকবে। হাদিস আসছে যে নেওয়ার সময় একটু কম নেয়, দেওয়ার সময় একটু বেশি দেয়, সে হল সর্বোত্তম ব্যক্তি। আপনি রিক্সাওয়ালাকে 1 টাকা বেশি দিলেন, একটা গরিব মানুষ শাক বিক্রি করতেছে, কত 5 টাকা দিয়ে দিলেন, উনি বলেন বেচারা এমনিতে 1 টাকা দেওয়া যায় না, 5 টাকা দিয়ে দিলেন, যাও আপনার দেওয়া লাগবে না, পুরোটাই তোমার। এই যে 1টা টাকা বেশি দিলেন, দিয়ে আপনি ওই হাদিসের মধ্যে দাখিল হয়ে গেলেন যে খায়রুকুম আহসানুকুম কাজান, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে উসুল করার সময় একটু কম নেয়, পরিশোধ করার সময় একটু বেশি দেয়। এই 1টা সিফাত যদি মুসলমানদের মধ্যে আসে তা আদালত দরকার নেই, আদালত সকল ঘটনা যে নেওয়ার সময় বেশি নেয় আর দেওয়ার সময় কম দেয় এটা নিয়ে আদালত বসছে। এখানে সুন্নি ফর্মুলা যদি মানি তা আদালত দরকার নেই, আদালত দরকার নেই। আর আপনি সর্বোত্তম ব্যক্তির মধ্যে দাখিল হয়ে গেলেন, সর্বোত্তম ব্যক্তি 1-2 টাকা বেশি দিয়ে, এবং এতে আপনার রিজিক আল্লাহ বাড়াই দিবেন। আপনি যখন নাকি আল্লাহর বান্দার দেবার রহম করবেন, তা আল্লাহ বললো আমি তো আরহামুর রাহিমিন, আমি তো সবচেয়ে বড় রহম করেন আল্লাহ। এ যখন আমার বান্দার উপর রহম করলো তাহলে এর উপর আমার অনেক বেশি রহম করা দরকার। ছোট্ট একটা কথা, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম, নেওয়ার সময় একটু কম নেয়, দেওয়ার সময় একটু বেশি দেয়। আমার সারা জীবনের আমল এই ছিল, এখন তো আর রিক্সা সিএনজিতে চড়ার সুযোগ হয় না, আগে যখন চড়ছি আমি সবসময় কিছু না কিছু বেশি দিছি, 5 টাকা 10 টাকাও বেশি দিছি, যা ঠিক করছি তার থেকে বেশি দিছি। আল্লাহ আমাকে বরকত দিয়ে দিচ্ছেন, বরকত দিয়ে দিচ্ছেন, যেখানে আমি 10,000 টাকা পাবো আল্লাহ 20,000 টাকা দিয়ে দিচ্ছেন, আল্লাহর ইচ্ছা। আমি আল্লাহর বান্দার দেওয়ার রহম করছি, আল্লাহ আমার উপর রহম করছেন, আপনি পরীক্ষা করে দেখেন। এই জন্য আমাদের দায়িত্ব ইসলামের আহকাম গুলো আমাদের নিজেদের মধ্যে ফিট করা, অন্যকে না দেখা। অন্যরা শরিয়াহ জানে না বা জানে মানে না, আপনি তাদেরকে দেখবেন না, আপনি কোরআন সুন্নাহ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাতে যে চরিত্র বলা হয়েছে এই চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করে। তাহলে এখনো আমাদেরকে দেখে দেখে বিদর্মীরা কি হবে, মুসলমান হবে, তবলিগের দ্বারা যা মুসলমান হবে, ব্যবসায়ীদের দ্বারা তার থেকে বেশি মুসলমান হবে। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক চায়না যেতেছে ব্যবসা করতে, কিন্তু তাদেরকে দেখে কেউ মুসলমান হইতেছে না, তারা চরিত্র দেখাইতে পারে নাই, তারা চরিত্র দেখাইতে পারে নাই, তাদেরকে দেখে কেউ মুসলমান হয় নাই। চরিত্র দেখাইতে পারত তাহলে চায়না মুসলমান হয়ে যেত, ওদের তো কোন ধর্ম নেই। মুসলমানদের আখলাক দেখলে এই বাংলাদেশ তাতে হিন্দুদের দেশ, বাংলাদেশ ভারতবর্ষের অংশ হিন্দুদের দেশ, আমরা মুসলমান হইলাম কেমনে? আমাদের পূর্বপুরুষরা সেই যুগের মুসলমানদের আখলাক দেখছে মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। কালকে পত্রিকা দেখলাম 300 দলিত তারা হিন্দু ধর্ম ত্যাগ করছে, 300। ওইখানে এত শ্রেণি হিন্দুদের মধ্যে, এত শ্রেণি এত ক্যাটাগরি, এতে যারা নিচের তবকা এরা খুব মজলুম হয়ে থাকে। ওরা যখন দেখে দাঁড়ায় মুসলমানরা সব ধনী গরিব এক কাতারে দাঁড়ায় নামাজ পড়তেছে, হ্যাঁ এক দস্তরখানে খাইতেছে, কোন ভেদাভেদ নেই, একজন ধনী একজন গরিব, একজন আমির একজন ফকির, একজন বাদশাহ একজন প্রজা, এক দস্তরখানে বসে খাইতেছে, এক কাতারে নামাজ পড়তেছে, সব একসাথে করতেছে, তখন তারা আশ্চর্য হয়ে যায়। অর্থাৎ হিন্দু ধর্মে যারা হরিজন, যারা দলিত, এদের ছায়াও যদি ব্রাহ্মণের গায়ে লাগে তো ব্রাহ্মণ দশবার গোসল করে। হরিজনের ছায়া লাগলো আমার গায়ে, আমাদের নাফাক হয়ে গেছে। একই ধর্ম, ঠিক খ্রিস্টানদের এই অবস্থা। সাদা খ্রিস্টান আছে, কালো খ্রিস্টান আছে, কিন্তু কালোদেরকে এত হেয় প্রতিপন্ন করা হয় যারা মানুষই না। ওরা যখন মুসলমানদের সাম্য দেখে, মুসলমানদের এইভাবে সবাই মিলেমিশে সব ধনী গরিব এক কাতারে দেখে, ওরা দলে দলে মুসলমান হয়ে যায়, দলে দলে মুসলমান হয়ে যায়। এদের আমাদের আখলাক দেখাইতে হবে। আখলাক দেখাইলে দুনিয়া তো শান্তি, আখেরাত তো শান্তি, এবং আমাদের ওসিলায় ইসলাম ব্যাপক হয়ে যাবে। আমি বলতেছিলাম আদালত কি জন্য? একজন আরেকজনের হক মারে তো মাজলুম হক উসুল করার জন্য আদালতে যায়, এলে আদালতের সারমর্ম। একজন আরেকজনের হক নষ্ট করে, জবরদখল করে, বিভিন্ন রকম করে। এখন যে ঠকল, ক্ষতিগ্রস্ত হল, সে হক উসুল করার জন্য আদালতে যায়। তো নবীজির সোনালী আদর্শ যদি মানা হয় আদালতের প্রয়োজন নেই। সেখানে বলা হয়েছে যে হক মারা তো দূরের কথা, বেশি দিতে বলা হয়েছে। তুমি সবসময় ভাইকে জিতাইতে চেষ্টা করো, প্রত্যেক মুসলমান চাইতে আমার ভাই জিতে থাকে, তো গড়ে আপনিও জিতে দেবেন। আপনার সাথে যে ভাইয়ের লেনদেন হয়েছে সে তো আপনাকে জিতে দেবে, আর আপনি তারে কি করবেন, জিতাইতে চাইবেন, তো ঠকবে কে? তবলিগ জামাতে দেখেন নাই, একটা ভালো গোষ্ঠীর টুকরো যদি আসে, এ ঠেলে ওর দিকে, ও ঠেলে এর দিকে, পরে ভাগ করে দুর্গন্ধ খেয়ে নেয়। ভালো গোষ্ঠীর টুকরো যদি আসে, এ ঠেলে ওর দিকে, ও ঠেলে আমার ভাই খান, দেখেন এটা হল আখলাক। সবাই যদি চেষ্টা করে আমার ভাই একটু জিতুক, সে আমার দোকানে আসছে, সে একটু লাভবান হোক। এই টেন্ডেন্সি যদি থাকে যে আমার ভাই এত দোকান বাদ দিয়ে আমার দোকান আসছে, আমার উচিত তার একটু জিতাই দেওয়া, তাহলে কোন লোক ঠকবে? দুনিয়াতে কোন লোক ঠকবে? আর আল্লাহ তারা ঠকাইবে? এই হল ইসলাম। অথচ বাসের মধ্যে আট আনা কমানোর জন্য আধা ঘন্টা মারামারি করে, আট আনা কমানোর জন্য আধা ঘন্টা মারামারি, কন্ট্রাক্টরের সাথে তর্ক বিতর্ক ঝগড়া ভাষা, কেন আমি বেশি নিচ্ছেন কেন? মনে হয় পয়সাটাই এদের সবকিছু, এদের লেখা পড়া যা কিছু সব কি জন্য? এই পয়সার জন্য। এদের আট আনা ছাড়তে রাজি নেই, আধা ঘন্টা ঝগড়া করতেছে। এরপর যখন নামে যায় তখন কন্ট্রাক্টর হেলপার ওদের একটা গালি দিয়ে দেয়, মার নাম নিয়ে বাপের নাম নিয়ে গালি দিয়ে দেয়, ওই গালিটা লয়ে বাড়ি চলে যায়। কি দরকার তুমি ঝগড়া করতে গেলে কেন? তো সে বলতে যে ভাড়া এত সবাই দিচ্ছে, দিয়ে দাও। যদি রাজ্য ধাম ভাড়া না হতো তো অন্যরাও মানত না, কিন্তু পয়সায় যদি আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হয় তা আপনি আটানাও ছাড়তে পারবেন না। আর যদি আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্য হয় তা আপনি হাজার হাজার টাকা ছেড়ে দিবেন, আপনার কোনো মায়া লাগবে না, আরো ফুর্তি লাগবে। তা আল্লাহর জন্য করছে, আল্লাহর জন্য করছে, ফুর্তি লাগবে আরো, আমি এটা আল্লাহর জন্য করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।